বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 3 এপ্রিল, 20 চৈত্র এবং ফার্সি 14 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11630 কিলোহার্টজে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাত 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইসরায়েলি সেনাবাহিনীতে বিদ্রোহ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদাপ্রেমের অনন্য উৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান সুখের নিট। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। মুসলিম উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানালো ইরান। ইসরায়েলি হামলার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার তেহরানে। ইরান সৌদি আরব সম্পর্ক পুনঃস্থাপন প্রক্রিয়া, আগামী কয়েকদিনের মধ্যে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত। 300 আসনে ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে। এবং ভারতের পশ্চিমবঙ্গে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মুসলিমদের রক্ষা করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাতের কাছে পাঠানো এক বার্তায় তিনি ওই ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন। ওই বার্তায় রাইসি আরও লিখেছেন, রমজান মাস হল ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, স্বশিক্ষা এবং জাগতিক বিষয়ে চিন্তা থেকে মুক্তির মাস। প্রেসিডেন্ট রাইসি ওই বার্তায় ইয়েমেন সহ সকল মুসলমান, বিশেষ করে যারা সত্যের পথে রয়েছে, তাদের উন্নতি অগ্রগতি কামনা করেছেন। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের উচিত পবিত্র এই রমজান মাসে কোরআনের শিক্ষার আলোকে এ মাসের আধ্যাত্মিকতায় উজ্জীবিত হওয়া, সেই সঙ্গে মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠার ব্যাপারেও মুসলিম নেতাদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসি। ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র 2 সদস্যকে শহীদ করার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি এক ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল সরকারের এই সন্ত্রাসী কার্যক্রম বিনা জবাবে পার পাবে না। তিনি আরও বলেন, ইসরায়েল সরকার অভ্যন্তরীণ বিক্ষোভ প্রতিবাদকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সিরিয়ায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এতে আইআরজিসির দুই সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি এবং মেঘদাদ মেহকনি শহীদ হন। ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যখন ইসরায়েল জোরে প্রচণ্ড বিক্ষোভ মিছিল হচ্ছে, তখন ইহুদিবাদী সরকার দফায় দফায় সিরিয়ার উপর হামলা চালাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। দুই দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার লক্ষ্যে গত মাসে বেইজিংয়ে যে চুক্তি সই করে তা বাস্তবায়ন করতে ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান রোববার তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তেহরান রিয়াদ সম্পর্কে যে সুবাতাস বইতে শুরু করেছে তাতে সন্তোষ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার নীতিতে অটল রয়েছে ইরান। এ সময় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে তাতে উচ্ছ্বাস প্রকাশ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিবেশ কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার জন্য দুই দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক চালিয়ে যেতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সম্পর্কে ইসি সচিব বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকালে কমিশনের 17তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে 300টি আসনে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনের 300 আসনে স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে এই মেশিন মেরামতের জন্য যে 1,259,90,00,000 টাকা চাওয়া হয়েছিল, সে অর্থপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে আসন্ন 5 সিটি নির্বাচনে ইভিএম এই ভোট গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সকল পর্যায়ে বর্তমান ইভিএম মেশিন সহ ব্যবহার করা হবে এবং এর কার্যক্রম চলমান আছে, সেটা অব্যাহত থাকবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী সর্বোচ্চ 150 আসনে ইভিএম এ ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য প্রায় 8,000 কোটি টাকার প্রকল্প প্রস্তাব নেওয়া হয়েছিল, কিন্তু প্রকল্পটি আর গৃহীত হয়নি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে ফের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটেছে। সম্প্রতি হাওড়া জেলার শিবপুর এলাকায় সহিংসতা হয়। সেই ঘটনার জের না মিটতেই এবার হুগলি জেলার রিষড়াতে সহিংস ঘটনা ঘটেছে। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে রিষড়া এবং মাহেশ এলাকায় রোববার রাত 10টা থেকে সোমবার রাত 10টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গোলযোগের ঘটনায় পুলিশ এ পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে। এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে প্রচারণা দেওয়ার অভিযোগ করেছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য মুসলিমদের রক্ষা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী 6 এপ্রিল হনুমান জয়ন্তী সম্পর্কে প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন, যাতে কেউ যেন দাঙ্গা না করতে পারে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতার আবহে রাজ্যে মুসলিমদের রক্ষা করার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। একই সঙ্গে তিনি আগামী 6 এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী সম্পর্কে প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন, যাতে কেউ যেন দাঙ্গা না করতে পারে।
সবাই ধর্ম যার যার নিজের উৎসব সবার আনন্দ করুন। 6 তারিখটা আমি হিন্দু ভাই বোনেদের দায়িত্ব দিয়ে রাখবো। রমজান চলছে, মুসলিমদের উপর যাতে কোনো অত্যাচার না হয়, হিন্দু ভাই বোনেরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ওদের প্রোটেক্ট করবেন, ওদের ভালো করে রক্ষা করবেন। ওরা মাইনরিটি, ওরা যেন আমাদের কাছ থেকে বিচার পায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হিন্দুত্ববাদী গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বলেন, রামনবমীর মিছিল 5 দিন হবে কেন? রামনবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো, আমাদের কারো আপত্তি নেই। কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না, বোমা নিয়ে মিছিল করবে না। মিছিল করছে অনুমতি না দেয়া সত্ত্বেও, এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনে শুনে। এবং সেখানে গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি, রমজান মাসে তারা ফল কিনে খায়, ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, বন্দুক নিয়ে ডান্স করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের নাবলো শহরের বর্বর ইহুদিবাদী সেনাদের নতুন আগ্রাসনে আরও 2 তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে এবং তার অংশ হিসেবে এ 2 ফিলিস্তিনি তরুণ শহীদ হলেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, আজ সোমবার সকালের দিকে ইহুদিবাদী সেনারা নাবলু শহরে আগ্রাসন শুরু করলে ফিলিস্তিনিরা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ যে 2 তরুণ শহীদ হয়েছেন তাদের দুজনকে গুলি করে হত্যা করা হয়। 2 তরুণ গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 তরুণকে মৃত ঘোষণা করা হয়। ওই হাসপাতালেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা। সৌদি আরব আগামী মাসে রিয়াদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। 1 দশকের বেশি সময় আগে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও সাম্প্রতিক সময়ে বেশিরভাগ আরব দেশ সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে। আরব লীগের আসন্ন শীর্ষ সম্মেলনের সঙ্গে ঘনিষ্ঠ 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে শীঘ্রই দামেস্ক সফরে যাবেন। আগামী 19 মে রিয়াদে আরব লীগের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 3টি সূত্রের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছে, সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে গত 1 বছরেরও বেশি সময় ধরে দামেস্কের সঙ্গে কয়েকটি শর্ত নিয়ে কাজ করছে রিয়াদ সরকার। আঙ্কারা এবং দামেস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনায় অংশ নিতে সিরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মস্কো পৌঁছেছে। দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সিরিয়া, তুরস্ক, রাশিয়া এবং ইরান গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসে। গতকাল সিরিয়ার যে প্রতিনিধি দল মস্কো পৌঁছেছে তার নেতৃত্বে রয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আইমান সুসান। সিরিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার প্রতিনিধি দল প্রথমে ইরান এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর 4 এপ্রিল তারা 4 দেশের প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেবে। সিরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর আলোচনায় প্রতিনিধি দলটি সিরিয়ায় তুর্কি সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটানোর বিষয়ে জোর দেবে। এছাড়া গুরুত্বভাবে সন্ত্রাস বিরোধী লড়াই এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ বন্ধের বিষয়টি। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারোগ্লুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেক বৈঠক করার পর এই ঘোষণা দিলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জো বাইডেনের প্রতিনিধি এখানে কি করছেন? তিনি মিস্টার কামালের সঙ্গে বৈঠক করছেন। ধিক্কার আপনার জন্য, নিজের মেধা ব্যবহার করুন। আমেরিকা এবং তুরস্কের মধ্যে যখন বিভিন্ন বিষয়ে মতভেদ বেড়েই চলছে, তখন এরদোগান এই কথা বলেন। তিনি মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বলেন, আপনি একজন রাষ্ট্রদূত, আপনার কথা হবে প্রেসিডেন্টের সঙ্গে, কিন্তু এই ঘটনার পর আপনি কিভাবে আশা করেন প্রেসিডেন্টের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন? শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা বিচার বিভাগের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে প্রতিবাদে ফেটে পড়েছে দেশটির ইসরায়েল জনগণ। এছাড়া এ নিয়ে সেনাবাহিনীতেও দেখা দিয়েছে বিদ্রোহ। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার।
ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে চলমান বিক্ষোভের 13তম সপ্তাহের একই সময়ে ইহুদিবাদী যুবক যাদের হাতে সেনাবাহিনীতে তালিকাভুক্তি হওয়ার কাগজপত্র ছিল তারা সেই কাগজগুলো পুড়িয়ে দিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে। 13 সপ্তাহ আগে থেকে ইসরায়েলি জনগণ নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে। এই বিক্ষোভের প্রধান কারণ নেতানিয়াহুর মন্ত্রিসভা এবং ইসরায়েলের সাংসদ নেসেটের মাধ্যমে প্রস্তাবিত বিচারিক সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং বিচারিক বিষয়ে নির্বাহী ও আইন প্রণেতাদের হস্তক্ষেপ বাড়ানো হবে। এই পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদের ধারাবাহিকতায় ইয়দিয়ত আহরানোট সংবাদপত্র এবং ইহুদি সরকার নিয়ন্ত্রিত TV12 চ্যানেল গতকাল ঘোষণা করেছে যে তেল আবিব সহ বিভিন্ন শহরে টানা 13তম সপ্তাহ ধরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং এতে প্রায় 2 লাখ মানুষ অংশগ্রহণ করেছে। বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার প্রতিবাদে সেনাবাহিনী থেকে বিপুল সংখ্যক সেনা পদত্যাগ করেছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ঘোষণা করেছে যে নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিপুল সংখ্যক ইহুদিবাদী তরুণ সেনাবাহিনীতে নিয়োগের কাগজপত্র পুড়িয়ে দিয়েছে। এর আগে নেতানিয়াহু বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে কিছু রিজার্ভ বাহিনীকে সেনাবাহিনীতে প্রশিক্ষণ বা সেবা দিতে অস্বীকৃতি জানানোর সমালোচনা করে বলেছিলেন, আমরা আশা করি দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে দৃঢ় অবস্থান নেবে। তিনি বলেন, সেনাবাহিনী ছাড়া দেশ চলতে পারে না। এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংস্কারের বিরোধিতা করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গিলানকেও বরখাস্ত করে বলেছেন, ইসরায়েলি মন্ত্রিসভা এমন লোকদের সাথে চলতে পারে না যারা সেনাবাহিনীতে কাজ করতে অস্বীকার করে। নেতানিয়াহুর এই পদক্ষেপের ফলে আরও অসংখ্য সৈন্য বিক্ষোভকারীদের সাথে যোগ দেয়, যার ফলে ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী গ্যালানকে ফিরিয়ে আনার জন্য চাপের মধ্যে রয়েছেন। সেনাবাহিনীতে বিদ্রোহ সৃষ্টিতে ইসরায়েলি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে তারা একে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছেন। সৈন্যদের পাশাপাশি বিদ্রোহী যুবকরা ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী সমাজের অংশ এবং বিচারিক অভ্যুত্থানের বিরুদ্ধে তারা জনগণের সাথে আছে। সেনাবাহিনীর একটি অংশ জনগণের সাথে যোগদানের ফলে সেনাবাহিনীতে বিভক্তি সৃষ্টি হয়েছে, কারণ সেনাবাহিনীর অন্য একটি অংশ নেতানিয়াহুর মন্ত্রিসভাকে সমর্থন করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। প্রতিবছরই বাংলাদেশের বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ড ঘটছে, এসবের কারণ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন বস্তিতে লাগাতার অগ্নিকাণ্ড ঘটছে। গুলশানের কড়াইল বস্তিতে 6 মাস অন্তর লাগছে আগুন। পাশাপাশি মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ভাসানটেক, মালিবাগ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা সহ অন্যান্য বস্তিতে আগুনের খবর পাওয়া যায় প্রায়ই। বস্তিতে এভাবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায় না অধিকাংশ ক্ষেত্রেই, এর দায়ও নেয় না কেউ। অগ্নিকাণ্ডের এসব ঘটনায় গ্যাসের চুলা ও পাইপলাইনের লিকেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই বেশি দায়ী করা হয়। তবে এই কারণ ছাড়াও মিথেন গ্যাসের দায়কে খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নানারকম জৈব পদার্থ পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়। সাম্প্রতিক সময়ে একাধিক ভবনে বিস্ফোরণ, এমনকি বস্তিতে পর্যায়ক্রমে যে আগুন লাগার ঘটনা ঘটছে তার পেছনে এই গ্যাস অন্যতম দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্য প্রবাসী বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শক ও প্রকৌশলী ডক্টর নাসির উদ্দিন খানের বিশ্লেষণে দেখা যায়, কোনো স্থানে গৃহস্থালী বর্জ্য স্তূপ করার 8 থেকে 10 দিন পর সেখানে নানা ধরনের গ্যাস তৈরি হয়। এর মধ্যে 90 থেকে 98% হল কার্বন ডাই অক্সাইড ও মিথেন। এ প্রসঙ্গে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন,
প্রচুর পরিমাণ মিথেন গ্যাস ঢাকা শহরে সহ অন্যান্য শহরগুলোর সেফটি ট্যাঙ্কে আছে এবং এগুলো এক একটা বোমের মতো অবস্থান করছে।
এছাড়াও রাজধানী ঢাকা সহ বিভিন্ন বড় শহরের বহুতল ভবনের গ্যাসের পাইপলাইন ছিদ্র হয়ে কিংবা সুয়ারেজের লাইনের মাধ্যমেও ঘরের ভেতর গ্যাস জমা হওয়ার আশঙ্কা রয়েছে। জমে থাকা এই গ্যাস কখনো বিস্ফোরণ হচ্ছে, কখনো স্ফুলিঙ্গ কিংবা সামান্য আগুনের উপস্থিতিতে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ।
আমরা এরকম দেখি সুয়ারেজ লাইনে, যখন দেখি আমরা যে পিট খুলে সেটা পরিষ্কার করতে যে অনেক অ্যাক্সিডেন্ট, অনেক প্রাণ কিন্তু হারিয়েছে। এটার কারণই হলো যে যখন ভিতরের মিথেন গ্যাস জমাট বেঁধে আছে আমরা বুঝতে পারি না, সেখানে ঢুকলে আস্তে আস্তে করে মাথা ঘুরায় এবং সে বলতেও পারে না, সে জ্ঞান হারিয়ে ফেলায় এবং আস্তে আস্তে করে ধীরে ধীরে সে প্রাণও হারিয়ে ফেলায়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা।
بالخير وثير من صرما ينجي المأثوم من النار
خدا প্রেমের অনন্য উৎসব
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 12তম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
খোদা সচেতনতা বা তাকওয়া অর্জন রোজার প্রধান লক্ষ্য। তাই বিগত বেশ কয়েকদিনের আলোচনায় আমরা খোদা সচেতনতা অর্জনের উপায় নিয়ে পবিত্র কোরআনের আলোকে খোদা সচেতন ব্যক্তির নানা বৈশিষ্ট্য এবং মহান আল্লাহর নানা গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলেছি। আমরা জেনেছি তাকওয়া অর্জনের লক্ষ্যে মহান আল্লাহর নানা গুণের রঙে রঙিন হতে তার বিখ্যাত নামগুলো বা আসমাউল হোসনা সম্পর্কে ধারণা থাকাও জরুরি। আর তাই আমরা মহান আল্লাহর বিখ্যাত নাম আল আবকা ও আল আমিনের তাৎপর্য নিয়েও কিছু কথা বলেছি। মহান আল্লাহর আল আমিন নামের রঙে রঙিন হতে হলে আমাদেরকে তার বিধিবিধানগুলো মেনে চলার ব্যাপারে একনিষ্ঠ হতে হবে। যে কোনো ক্ষেত্রে নিজের পছন্দ বা খেয়াল খুশি মোতাবেক নয়, বরং মহান আল্লাহ যা হালাল ও হারাম করেছেন তার সীমানা নির্দ্বিধায় মেনে নিয়ে সেই মোতাবেক আচরণ করতে হবে। ইসলাম মানুষের পারস্পরিক সম্পর্ক সহ প্রতিটি ক্ষেত্রে মানুষকে বিশ্বস্ত বা আমিন করতে চায়।
মানুষ যখন হবে পরস্পরের প্রতি বিশ্বস্ত, তখনই তাদের পারস্পরিক সালাম হবে অর্থবহ। একে অপরকে সালাম দেওয়ার মানে হল তারা পরস্পরের জন্য সব ক্ষেত্রেই নিরাপদ ও বিশ্বস্ত। অথচ আমরা একে অপরকে সালাম দিয়েও অনেক সময় এই ভয়ে থাকি, ভীত থাকি এই যে এই ব্যক্তি আমার কোনো ক্ষতি করতে পারে এবং এখনই হয়তো আমার ব্যাপারে কোনো খারাপ কথা বলবে। অর্থাৎ আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না, বিশ্বস্ত মনে করতে পারছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা হন, তখন তিনি তাঁর কাছে থাকা মানুষের আমানতগুলো ফেরত দিতে আমিরুল মোমিনিন হযরত আলীকে দায়িত্ব দেন। আমানত রক্ষার গুরুত্ব হযরত আলী খুব ভালোভাবে বুঝতেন বলেই তিনি তাঁকে এ দায়িত্ব দিয়েছিলেন। হযরত আলীর নাতি ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম বলেছেন, আমিরুল মোমিনিন হযরত আলীর হত্যাকারীও যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে, তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও সেই আমানত রক্ষা করব। হযরত ইমাম রেজা আলাইহি সালাম আব্বাসীয় শাসক মামুনকে এক চিঠিতে লিখেছিলেন, ইমানের অর্ধেক হল আমানত যথাযথভাবে ফিরিয়ে দেয় এবং বাকি অর্ধেক হল পাপ বর্জন করা। আমাদের কাছে মহান আল্লাহর আমানত হল শরীয়ত ও ইসলাম। পরকালে এ ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে। আমাদের ধন সম্পদ ও যৌবন এবং জ্ঞান বুদ্ধি এসবও আমানত, তবে ইসলামের নেতৃস্থানীয় ব্যক্তিদের উপর অর্পিত মহান আল্লাহর আমানতের ভার আরও অনেক কঠিন। যার পদমর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি। মহান আল্লাহ যাকে বেশি উপযুক্ত মনে করেন তাকেই নবী ও রাসুল করেন এবং ইমামত বা নেতৃত্ব দান করেন। কোনো শিশুর ওপর তো আমরা গাড়ি চালানোর দায়িত্ব দেই না, তাই আমরা কেন নবী বা ইমাম হলাম না এ নিয়ে যেন দুঃখ না করি। বরং এমন কঠিন দায়িত্ব যে আমাদেরকে দেয়া হয়নি, সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা যেন নবী রাসুল ও ইমামদের অনুসারী হতে পারি সেই দোয়া করা উচিত এবং সেজন্য সচেষ্ট হওয়া উচিত। যারা ইমাম হুসাইন আল ইসলামের আহ্বানে অন্যায়ের বিরুদ্ধে ও ইয়াজিদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ইসলামকে রক্ষার কাজে ইমামের জিহাদে শরিক হয়নি, তারা মহান আল্লাহর দেয়া আমানত রক্ষা করেনি। তাই তারা ইমানের একটি বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। নামাজ, রোজা, হজ, জাকাত এসবও যথাযথভাবে আদায় করাটা হচ্ছে আমানত রক্ষার অন্যান্য পরীক্ষার উত্তীর্ণ হওয়া। বর্তমান যুগে নবী রাসুলদের উত্তরসূরি বা ন্যায়পরায়ণ ইমামের প্রতিনিধির দায়িত্ব পালনকারী সত্যিকারের খোদাপ্রেমিক ও সংগ্রামী আলেমদের আহ্বানে জালিম শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়াটাও ইমানের এক বড় পরীক্ষা। এ লড়াই কখনো অর্থনৈতিক, কখনো সাংস্কৃতিক বা কখনো বুদ্ধিবৃত্তিকও হতে পারে। সূরা আনফলের ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, খেয়ানত করো না আল্লাহর সাথে ও রাসুলের সাথে, এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে জেনে শুনে।
আসুন আমরা পবিত্র এই রমজান মাসে ভেবে দেখি কিভাবে মহান আল্লাহ ও রাসুলের আমানত রক্ষা করা যায় এবং আমরা কোনোভাবে আল্লাহ ও রাসুলের খেয়ানত করে যাচ্ছি কিনা, মুসলমানদের ব্যাপারেও আমরা বিশ্বাসঘাতকতা করছি কিনা, তাও গভীরভাবে ভেবে দেখতে হবে। বন্ধুর সঙ্গে, সহকর্মীর সঙ্গে, কর্মক্ষেত্রের দায়িত্বশীলের সঙ্গে, নিজ পরিবারের সঙ্গে, সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে আচার আচরণে আমানত রক্ষা করছি কিনা তাও ভেবে দেখা দরকার। বিশ্বের মুসলিম জাতিগুলোর ব্যাপারে, যেমন মিয়ানমারের, কাশ্মীরের, ইয়েমেনের, বাহরাইনের ও স্বদেশের মুসলমানদের ব্যাপারে এবং প্রথম কিবলার দেশ ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের ব্যাপারে আমরা কি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি? যারা রাষ্ট্রীয় বড় কর্মকর্তা বা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তারা কি দেশ, সমাজ ও জনগণের আমানত রক্ষা করছেন? মহান আল্লাহ আমাদেরকে সব ক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্যকে বোঝার এবং সময় মতো সেসব দায়িত্ব সুচারুভাবে পালনের মাধ্যমে প্রকৃত আমিন তথা বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করুন। এবার শোনা যাক অর্থসহ ১২তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করো, অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত করো, ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করো, তোমার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সব কিছু থেকে নিরাপদে রাখো, হে খোদা ভীরুদের রক্ষাকারী।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ ৩ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বাগেরহাটে লোনাপানিতে ক্ষতি, ১১,০০০ বিঘা জমির ধান পুড়ছে, কৃষকের স্বপ্ন। প্রথম আলো, মুক্তিপণে মিলেছে সোহেলের লাশ, মানব জমিন। ইত্তেফাকের খবর, সড়ক দুর্ঘটনা, বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে? কালের কণ্ঠ লিখেছে এপ্রিলে ঘূর্ণিঝড় ও বন্যার শঙ্কা। যুগান্তরের খবর, প্রবাসী আয় ২ মিলিয়ন ডলার ছাড়ালো। বাংলাদেশ প্রতিদিন লিখেছে অর্থনীতির খবরে ৯ মাসে রপ্তানি ৪,০০০ কোটি ডলার ছাড়ালো। ভারতের শিরোনাম, লোকসভায় উত্তাপ বাড়াবে কে তৃণমূল, আনন্দবাজার পত্রিকা। ভারত নিয়ে নাক গলানোর বদভ্যাস আছে রাহুল ইস্যুতে পশ্চিমী দেশগুলোকে তোপ জয়শঙ্করের সংবাদ প্রতিদিন। কর্ণাটকে গোরক্ষার নামে ফের খুন মুসলিম যুবক, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ফয়েজ আহমদ তৈয়ব তার মতামত কলামের শিরোনাম করেছেন এরকম, IMF এর শর্ত কি মানুষকে নতুন দারিদ্রের মুখে ঠেলে দিচ্ছে? প্রথম আলোতে পরিবেশিত এই মতামত কলামে লেখা হয়েছে, বেসরকারি সংস্থা সানেমের জরিপে করোনার পর নতুন তৈরি হওয়া দারিদ্রের সংখ্যাকে ন্যূনতম ১.৫ কোটি থেকে ২.৫ কোটি বলা হয়েছে। সানেম জরিপ মতে উচ্চ মূল্যস্ফীতির চাপে ধার করে চলছে 74% নিম্ন আয়ের পরিবার। ছয় মাসের ব্যবধানে 96% পরিবার মাংস, 88% পরিবার মাছ কম খাচ্ছেন, 37% পরিবার ভাত খাচ্ছে কম, সারাদিন উপোস করেছেন এমন দরিদ্র মানুষের হার 18%, ছয় মাস আগেও যা ছিল প্রায় 10%।
এত উন্নয়নের মধ্যে খাদ্য ও পুষ্টির এই উদ্বেগজনক চিত্র কেন? এর ব্যাখ্যা, সরকারকে পলিসিগতভাবে খুঁজতে হবে। দারিদ্র এখন বহুমুখী। সরকার IMF-কে খুশি করতে আর জ্বালানিতে ভর্তুকি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অথচ বাংলাদেশে জ্বালানি ভর্তুকিতে বিশ্বের 40তম দেশ। এমনকি যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডসও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি ভর্তুকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে, যে দেশে 32-35% মানুষ দারিদ্র সীমার নিচে, যেখানে ক্রয় ক্ষমতার বৈষম্য এবং সম্পদ পিরামিডের ধনী গরিবের ব্যাপক ব্যবধান, সেখানে কিভাবে দরকারি ভর্তুকি উঠিয়ে দিয়ে দ্রব্যমূল্য পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে?
সড়ক দুর্ঘটনা, বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে? ইত্তেফাকের এই শিরোনামের খবরে বলা হয়েছে, দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে সাধারণ মানুষের মৃত্যুর খবর প্রায়ই পত্রিকার পাতায় ছাপা হচ্ছে। এ নিয়ে আলোচনা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। বাস চালকদের এই অসুস্থ প্রতিযোগিতা থামাবে কে? কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সর্বশেষ গতকাল রোববার ঢাকার অদূরে আশুলিয়ায় এমনই দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে প্রাণ গেছে একজন মোটরসাইকেল চালকের। ক্ষুব্ধ জনতা বাস দুটি পুড়িয়ে দিয়েছে। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় দুই বাসের প্রতিযোগিতায় মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিয়তই এমন ঘটনা ঘটে চলেছে, কিন্তু বাস চালকদের থামানো যাচ্ছে না।
প্রবাসীদের জীবনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে মিডিয়াতে নানা রকম খবর প্রায়ই দেখা যায়। তার মধ্যে এমন কিছু খবর থাকে যা দুঃখকে বহুগুণ বাড়িয়ে দেয়, কেবলই মর্মান্তিক বলা যায়। আজকের মানব জমিন অনলাইন ভার্সনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে সোহেল রানাকে হত্যা করা হয়েছে, তাও আবার প্রবাসে। ৬ মাস আগেই এ খবর পান মা আমিনা বেগম। সেই থেকে ছেলের কথা মনে হলেই কখনো হাউ মাউ করে, আবার কখনো নীরবে চোখ ভেজান তিনি। দীর্ঘ ৬ মাস পর সব প্রক্রিয়া শেষে শনিবার কফিন বন্দী হয়ে সোহেল বাড়ি ফেরেন। সোহেলের মায়ের আহাজারিতে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারছেন না। মালয়েশিয়ায় অপহরণের শিকার হয়েছিলেন সোহেল। যারা তাকে অপহরণ করেছিল তারা ভিনদেশি কেউ নন, তার নিজের দেশেরই। অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল 5,00,000 টাকা, না দিলে একমাত্র ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। বাবা হারা ছেলের জীবন বাঁচাতে টাকা পাঠান মা, তবুও হত্যা করা হয় সোহেলকে।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান গ্রেপ্তার এবং কারাবন্দী হওয়ার ঘটনায় সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর 6 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিষয় দুটি নিয়ে দেশে এবং বিদেশে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সমালোচনা হয়েছে এবং আইনটি বাতিলের দাবি জানানো হয়েছে। এ সম্পর্কে আইনমন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হতে হবে। আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অন্য দেশে এমন হলে পত্রিকার লাইসেন্স বাতিল হতো।
অর্থনীতির খবরে দৈনিক যুগান্তর পত্রিকা লিখেছে, দীর্ঘ 7 মাস পর প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স 2 মিলিয়ন ছাড়িয়েছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীরা দেশে $201 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত 7 মাসের মধ্যে সর্বোচ্চ। বৈশ্বিক উদ্ভূত পরিস্থিতির কারণে ডলার সংকটের মধ্যে প্রবাসীদের আয় কমে যাওয়ায় গত অর্থ বছর থেকেই বৈদেশিক লেনদেনে চাপে রয়েছে বাংলাদেশ। 2021-22 অর্থ বছর নেতিবাচক প্রবণতায় শেষ হয়। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সে বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য একটি ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আর বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, 9 মাসে রপ্তানি $4,000 কোটি ছাড়ালো। তবে যুগান্তরের অপর এক খবরে লেখা হয়েছে, বৈশ্বিক ডলার সংকট ও দাম বৃদ্ধির প্রভাবে আমদানি রপ্তানি বাণিজ্য নিম্নমুখী হয়ে পড়েছে, বহুমুখী নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ভারত নিয়ে নাক গলানোর বদভ্যাস আছে রাহুল ইস্যুতে পশ্চিমী দেশগুলিকে তোপ জয়শঙ্করের। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, পশ্চিমা দেশগুলি মনে করে ভারতের বিষয়ে মন্তব্য করার ঐশ্বরিক অধিকার রয়েছে তাদের, এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ হওয়ার পর একাধিকবার পশ্চিমা দুনিয়ার আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। আমেরিকা জার্মানির পর পুরো ইস্যুর দিকে নজর রাখার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। সেই বিষয় নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী। প্রসঙ্গত, আমেরিকা জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে রীতিমতো অস্বস্তিতে ফেলে দেবে। যদিও বিজেপি পরপর রাহুল ইস্যুতে বিদেশি হস্তক্ষেপকে কংগ্রেসেরই ষড়যন্ত্র বলে অভিযোগ করছে।
কর্ণাটকে গোরক্ষার নামে খুন মুসলিম যুবককে গণশক্তি পত্রিকার এ মর্মান্তিক খবরে লেখা হয়েছে, গরু রক্ষার নামে ফের মানুষ খুন করা হলো। এবারের হত্যাকাণ্ড কর্ণাটকের রামনগর জেলায়। জানা গেছে নিহত ইদ্রিস পাশা স্থানীয় পশু বাজার থেকে গবাদি পশু কিনে ফিরছিলেন, পথ আটকায় তথা কথিত গোরক্ষকরা। তবে গরু রক্ষা নয়, উদ্দেশ্য ছিল তোলাবাজি। পাশার কাছ থেকে 2 লক্ষ টাকা চাওয়া হয়, তিনি কাগজপত্র দেখিয়ে টাকা দিতে অস্বীকার করেন। এরপর শুরু হয় মারধর, তার দেহ মেলে সন্তুর গ্রামে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত পুনিত কেরেহাল্লি পলাতক রয়েছে। এর আগে রাজস্থানের ভরতপুরে 2 মুসলিম যুবককে গরু পাচারের নামে হত্যা করা হয় হরিয়ানায়। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন সুখের নীর।
সুখের নীর
ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি সবাই ভালো আছেন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকের 51তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
একান্নবর্তী পরিবারগুলোতে বৃদ্ধ ও বৃদ্ধা মুরব্বীরা তথা দাদা ও দাদি সহ পরিবারের বহু সদস্য একই বাসভবনে বসবাস করতেন। সে সময় জীবন ছিল অনেক বেশি মধুর ও আন্তরিকতায় ভরপুর। সে সময় পরিবারের সদস্যরা একের বিপদে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। পরস্পরের প্রতি ছিল ক্ষমা ও দয়া প্রদর্শনের প্রতিযোগিতা। দুর্যোগ ও সংকটকালে এমন পরিবারের সবাই ধৈর্য ধারণ করতেন। পরিবারের সদস্যরা এই সব শিক্ষা অর্জন করতেন মা বাবা ও দাদা দাদির কাছে। পরিবারের প্রতি স্নেহশীল এই ব্যক্তিরা ছিলেন বরকত, সুস্বাস্থ্য ও নিরাপত্তার অন্যতম প্রধান উৎস। নিকট অতীতেও এমন পরিবারগুলো টিকেছিল খুব মজবুতভাবে, কিন্তু আজকাল অনেকেই বৃদ্ধ বাবা মাকে রেখে আসেন আশ্রমে বা কোনো নির্জন বাসভবনে। এ ধরনের আশ্রম বা বাসভবনে অতি বয়স্ক মুরব্বীরা তেমন একটা আনন্দ অনুভব করেন না, বরং পরিবারের সবার সঙ্গে একই বাসভবনে থাকার যে গভীর আনন্দ তা অনেক গুণ বেশি। ফলে এ ধরনের আশ্রমে মুরব্বীরা ক্রমেই হতাশ ও অসুস্থ হয়ে পড়েন। অথচ ইসলামের নৈতিক বিধান হল বয়স্ক বাবা মাকে গভীর শ্রদ্ধা ও আন্তরিকতা নিয়ে সেবা যত্ন দেয়া, বিষয়টি সন্তানদের জন্য অপরিহার্য কর্তব্য। সূরা আসরার 23 ও 24 নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে,
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।
বাবা মায়েরা যখন বার্ধক্যে উপনীত হন তখন তারা মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, তাই এ সময় তাদের বেশি বেশি সেবা যত্ন দেয়া জরুরি এবং তাদেরকে মানসিকভাবে প্রফুল্ল রাখা উচিত। সন্তানদের মনে রাখা উচিত তারাও একদিন বার্ধক্যের শিকার হবেন। অবশ্য অনেকে বার্ধক্যে উপনীত হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে পারেন। সন্তানদের এ কথা মনে রাখা দরকার, তাদের আজকের সাফল্য বা ভালো অবস্থার পেছনে রয়েছে বাবা মা ও মুরব্বীদের অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্ট ও ধৈর্য। তাই এখনও নানা কাজে তাঁদের পরামর্শ নেওয়া উচিত এবং মতভেদের বিষয়গুলোতে তাঁদেরকেই বিচারক হিসেবে মেনে নেওয়া উচিত। কখনো কখনো বড়দের একটি মাত্র বাক্য বা কথা পারিবারিক হানাহানি বা হিংসা বিদ্বেষের আগুনকে নিভিয়ে দিতে পারে। তাই পরিবারে বৃদ্ধ বাবা মা ও দাদা দাদির উপস্থিতি সত্যিকার অর্থেই এক বড় সম্পদ।
ইসলাম ধর্ম বয়স্ক অমুসলিম মা বাবাকেও সর্বোচ্চ শ্রদ্ধা দেখাতে বলে ও তাদের যত্ন নিতে বলে। কেবল ইবাদত বা ধর্ম সংক্রান্ত বিষয়ে তাদের নির্দেশ এড়িয়ে চলতে হবে। এক নমুসলিম যুবক একবার মহানবীর কাছে এসে বললেন, আমার মা খুবই বৃদ্ধা ও কাজকর্ম করতে অক্ষম, তিনি নিজের কাজের জন্য আমার মুখাপেক্ষী, কিন্তু তিনি কিছুটা বদমেজাজি এবং এখনো মুসলমান হননি, এই মায়ের ব্যাপারে আমার করণীয় কি? মহানবী তাকে ধৈর্য ধারণ করতে বললেন এবং যত বেশি সম্ভব তার সঙ্গে সদাচরণ করো, তার সেবা করার পরামর্শও দিলেন। যুবক ছেলেটি মহানবীর পরামর্শ অনুযায়ী মাকে সর্বোচ্চ সম্মান ও সেবা যত্ন দিয়ে যাচ্ছিলেন। ছেলের এই মহানুভবতার প্রভাব পড়ল মায়ের মধ্যে। একদিন সেই মা ছেলেকে বললেন, আমাকে ইসলামের নবীর কাছে নিয়ে যাও, যে তোমাকে এত ভালো ব্যবহার ও আচরণ শেখালো তাকে একবার খুব কাছ থেকে দেখতে চাই। ওই বৃদ্ধা মহানবীর কাছে গিয়ে তার উন্নত আচার আচরণ ও আলোকিত শিক্ষার প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মহানবী তখন ওই যুবককে বললেন, দেখলে তো, তোমার ধৈর্য ধারণের কারণে তোমার মা আজ ঈমান এনেছেন। পরিবারকে সাহায্য সহযোগিতা করা ও পরিবারের সদস্যদের খুশি রাখার রহস্যও এই ঘটনার অন্যতম বড় শিক্ষা।
বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন ইসলামের অন্যতম সেরা নৈতিক মূল্যবোধ। পাশ্চাত্যে দেখা যায় অনেক সন্তান পিতার লাশ বিক্রি করে দিচ্ছেন হাসপাতালের গবেষণাগারের কাছে, আবার পাশ্চাত্যের কেউ কেউ খুব দ্রুত পিতার লাশকে বাগান বা কৃষিক্ষেত্রের সারে পরিণত করতে আগ্রহী। অথচ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃদ্ধ মুসলমানদের সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। তিনি আরও বলেছেন, বৃদ্ধ ও বৃদ্ধা মা বাবার দিকে স্নেহের দৃষ্টিতে তাকানোর মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও অনেক সওয়াব। মহানবী আরও বলেছেন, যে বড়দের সম্মান ও সমাদর করে না এবং শিশুদের প্রতি দয়াত্র ও স্নেহশীল নয়, তারা আমাদের কেউ নয় তথা মুসলিম নয়। তো শ্রোতা ভাই বোনেরা, সময় ফুরিয়ে আসাই আমাদের আজকের সুখের নীড়ে নির্ধারিত আলোচনা এখানে শেষ করছি। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। বেলারুশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, ইউরোপ ও আমেরিকার হইচই সত্ত্বেও তার দেশ বেলারুশ সীমান্তে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করবে। বেলারুশ সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন নেটোর সেনা মোতায়েনের প্রেক্ষাপটে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ওমান সাগরের কাছে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের তাসনিম বার্তা সংস্থা রোববার এ খবর দিয়েছে। এটি বলেছে, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর EP-3E মডেলের একটি গোয়েন্দা বিমান ওমান সাগরের নিকটবর্তী এলাকায় ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে। এ সময় ইরানের নৌবাহিনী বিমানটির কাছে সতর্কতামূলক বার্তা পাঠায় এবং বিমানটিকে ইরানের আকাশসীমা থেকে চলে যেতে বলে। হুঁশিয়ারি পাওয়ার পর মার্কিন বিমানটি ইরানের আকাশসীমা থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমান রুটগুলোর দিকে ফিরে যায়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মুসলিম উম্মার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানালো ইরান। ইসরায়েলি হামলার বিরুদ্ধে আবারও প্রতিশোধ নেয়ার অঙ্গীকার তেহরানের। ইরান সৌদি আরব সম্পর্ক পুনঃস্থাপন প্রক্রিয়া আগামী কয়েকদিনের মধ্যে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে EVM ব্যবহার না করার সিদ্ধান্ত। 300 আসনেই ভোট গ্রহণ করা হবে ব্যালট পেপারের মাধ্যমে। এবং ভারতের পশ্চিমবঙ্গে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মুসলিমদের রক্ষার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.